ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার মোকাবেলা করতে আগামী সোমবার থেকে সারা দেশে সপ্তাহব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মন্ত্রী উবাইদুল কাদের সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, দেশে করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে এবং লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার।
করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক ভিডিও বার্তায় বলেন, লকডাউন চলাকালে কাঁচা বাজার, জরুরি সেবাসমূহ সহ কয়েকটি খাত খোলা থাকবে।
শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কারখানা কলকারখানায় কাজ করতে পারে।
এর আগে গত বছর বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সরকার মার্চ মাসের শেষ দিক থেকে দফায় দফায় 66 দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি থেকে করোনা সংক্রমণের হার আবারও বাড়তে শুরু করলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশের পাশাপাশি সংক্রমণের বিস্তার মোকাবেলায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে তাগিদ দিলেও সরকারের তরফে তেমন সাড়া মিলে নাই। তবে অতি সম্প্রতি সরকার করোনা সংক্রমণ রোধে 18 দফা নির্দেশনা দিয়েছিল। যানবাহন চলাচলে এবং অন্যান্য কিছু ক্ষেত্রে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। তবে করোনা সংক্রমণ যখন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে, তখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে দেখা গেছে এসকল নির্দেশনা উপেক্ষা করছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাজধানী ঢাকায় করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলো রোগীদের স্থান সংকুলান করতে হিমশিম খাচ্ছে। এদিকে সরকারের স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মোতাবেক দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 58 জন করোনা রোগী এবং করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন 5683 জন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া থেকে সেকেন্দরাবাদগামী বিশেষ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল 3 রেল কর্মীর। দক্ষিণ পূর্ব রেলের ডুয়া এবং বালিচক স্টেশনের মধ্যে ঘটেছে এই ঘটনা। রেল সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল 10টা নাগাদ মাঝের লাইন দিয়ে বিশেষ ট্রেনটি খড়গপুরের দিকে যাচ্ছিল, তখন সেখানে কর্মরত 4 রেলকর্মীকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 কর্মীর, বাকি একজন গুরুতর আহত। আহত ওই কর্মীকে খড়গপুর রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসাধীন তিনি। ট্রেন রেলকর্মীদের ধাক্কা দিয়েছে এই খবর পাওয়ার পরই সেখানে পৌঁছেছিলেন বালিচক স্টেশনের আধিকারিকরা। তারপর ঘটনাস্থল থেকে আহত এবং নিহত রেলকর্মীদের উদ্ধার করা হয়। দুর্ঘটনা ঘটনার পর 25 মিনিট দাঁড়িয়েছিল ওই এক্সপ্রেস ট্রেনটি, সেই গাড়িতে করে আহতকে খড়গপুর স্টেশনে নামানো হয়। সেখান থেকে তাকে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেছেন, 3 গাংম্যানের মৃত্যুর ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক ঘটনা, তবে তদন্ত হবে, আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। রেলের তরফে জানানো হয়েছে নিহত রেলকর্মীদের নাম বাপ্পি নায়েক, মানিক মণ্ডল এবং নৃপেন পাল। আহত রেলকর্মীর নাম কিষাণ বেস্ত্রা, মানিকের বাড়ি রাধামোহনপুর, কিষাণের বাড়ি কোলাঘাট এবং বাকি দুজনের বাড়ি খড়গপুর। পরমাশিস ঘোষ, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
বাসাঞ্চল পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত 10 দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূত। সেখানে বিভিন্ন বয়সী রোহিঙ্গাদের সাথে কথা বলেন তারা, কথা বলেন শিশুদের সাথেও। কূটনৈতিকদের উই শ্যাল ওভারকাম সঙ্গীতটি গেয়ে শোনায় রোহিঙ্গা শিশুরা। শনিবার সকালে বাসাঞ্চল পৌঁছলে কূটনৈতিকদের বৃহত্তম এই দলটিকে আশ্রয়ন প্রকল্প সম্পর্কে তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা। এক নম্বর ওয়ার হাউজে বাসাঞ্চরের জীবনযাত্রা নিয়ে রোহিঙ্গাদের সাথে মত বিনিময় করেন কূটনৈতিকরা। এ সময় তারা বাসাঞ্চর ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দুপুরে তারা ঢাকার উদ্দেশ্যে বাসাঞ্চর ত্যাগ করেন। সরকারি একটি সূত্র জানায়, পরিদর্শনকালে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রদান ছাড়াও পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ছিল। বাসাঞ্চরে একসাথে এতগুলো দেশের মিশন প্রদানদের এটি প্রথম সফর। এর আগে বাসাঞ্চর পরিদর্শন করেছিলেন জাতিসংঘ এবং ওআইসির পৃথক দুটি প্রতিনিধি দল। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
আন্তর্জাতিক রেডক্রস ভাষাঞ্চরে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক ত্রাণ এবং আর্থিক সহায়তার জরুরি প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করে এক বিবৃতিতে ব্যাপারে দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি তড়িৎ এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক রেডক্রসের একটি নিজস্ব প্রতিনিধি দল অতি সম্প্রতি ভাষাঞ্চর পরিদর্শন শেষে ওই বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকার ভাষাঞ্চরের অবকাঠামোগত সহ অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে, তবে নারী এবং শিশুদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ জরুরি। এছাড়া স্বল্প এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং তা নিশ্চিত করা অতি সত্বর প্রয়োজন। আন্তর্জাতিক রেডক্রসের বিবৃতিতে বলা হয়, সামনে রয়েছে ঝড় জলোচ্ছ্বাসের সময়, যদিও ভাষাঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামগ্রিক ব্যবস্থাপনা ঝড় জলোচ্ছ্বাস সহ দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট সুরক্ষিত, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ মাত্রায় হলে এবং ওই সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় আগাম ব্যবস্থা গ্রহণ জরুরি। আন্তর্জাতিক রেডক্রসের বাংলাদেশের প্রধান সুনীল ক্যাফল এ সম্পর্কে বলেন, ভয়াবহ সাইক্লোন হলে সরবরাহ ব্যবস্থা বিঘ্নের কারণে ভাষান্তরে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থীরা সেখানে আটকা পড়তে এবং খাদ্য, ঔষধ এবং অন্যান্য জরুরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির চরম সংকটে পড়তে পারেন। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা সহ নানা ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি বৃদ্ধি জরুরি বলে রেডক্রস ওই বিবৃতিতে বলেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
ভারতের সবচেয়ে খ্যাতিসম্পন্ন সুপার স্পেশালিটি হাসপাতাল দিল্লির এইমসের অধিকর্তা ডাক্তার রণদীপ গুলেরিয়া আজ বলেছেন, দেশে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে আর দেশের লোকসংখ্যা যত, তার হিসেব করে অবিলম্বে করোনার টিকাদান প্রক্রিয়া আরও দ্রুত করা উচিত। উল্লেখ করা যেতে পারে, আজ শনিবার একদিনেই সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা 90,000 ছুঁতে চলেছে। করোনার দ্বিতীয় ধাক্কা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠবে ভাবা যায়নি, কিন্তু একথাও ঠিক, এই মুহূর্তে যত বেশি সংখ্যক মানুষকে পারা যায় টিকা দিতে হবে। ডাক্তার গুলেরিয়া বলেছেন, দুঃখের বিষয় এখনও আমাদের দেশের স্বাস্থ্যকর্মীদের 50% করোনার প্রতিষেধক নেননি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, দেশের 1 কোটি মানুষকে যদি প্রতিষেধক দিতে হয় তাহলে অন্তত 2 কোটি প্রতিষেধকের যোগান থাকা দরকার। সেই যোগানের ব্যবস্থা করতে করতে বয়সসীমাও কমিয়ে আনতে হবে, যাতে যত বেশি সংখ্যক প্রাপ্তবয়স্ককে প্রতিষেধক দেওয়া যায়। তাহলে ভারতের মতো এই বিশাল দেশ কিছুটা অন্তত নিশ্চিন্ত থাকতে পারবে। এই মুহূর্তে লোকেরা অনেকেই উদাসীন হয়ে পড়েছেন এবং করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলছেন না বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কেন্দ্র ও রাজ্যগুলির প্রশাসনকে তিনি অনুরোধ করেছেন এর গুরুত্ব বিষয়ে মানুষকে আরও সচেতন করে তুলতে, তা না হলে অচিরেই ভারত চরম বিপর্যয়ের মুখে গিয়ে দাঁড়াবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন নিয়ে আলোচনার জন্য আজকে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষক শ্রী শ্যামলেন্দু মিত্র। শ্যামলেন্দু মিত্র, আপনাকে স্বাগতম।
নমস্কার, আপনাকেও স্বাগত। ভয়েস অফ আমেরিকাকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ। তো প্রথমেই জানতে চাই যে এবারকার নির্বাচন অন্যবারের নির্বাচনের চাইতে ভিন্ন কেন?
না, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভার যে নির্বাচন, এই নির্বাচনটা এই কারণেই উল্লেখযোগ্য, তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের যে শাসক দল যারা দিল্লিতে সরকার চালাচ্ছে বিজেপি, তারা এই প্রথম পশ্চিমবঙ্গ জয় করবার জন্য তারা একদম উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ১৯টা এখানে জনসভা করছেন, এবং আপনার বিজেপির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একাধিক জনসভা করছেন, রোড শো করছেন। এছাড়া বিজেপির সর্বভারতীয় নেতারা তারা এবার পশ্চিমবঙ্গের দিকে মুখ দিয়েছেন, এবং এখানকার পশ্চিমবঙ্গের যে শাসক দল তাদেরও তো দুটো টার্ম হয়ে গেছে, তাদেরও অ্যান্টি ইনকাম্বেন্সি প্রতিষ্ঠান বিরোধিতা একটা আছে, এবং তাদেরও দল অনেক বড় হয়ে গেছে। সেই দলের ক্ষোভ বিক্ষোভ এবং সাধারণ মানুষের নানা চাহিদা পূরণ করা এবং অপূর্ণ থাকা, এই সবটা মিলিয়ে একটা দুই শাসক, রাজ্যের শাসক এবং ভারতবর্ষের শাসক, দুই শাসকের লড়াইয়ে পশ্চিমবঙ্গবাসী এটা খুবই এনজয় করছে এবং একটা মানে খুব কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছে।
তো এই যে রাজ্য শাসকের কথা আপনি বললেন, তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে তাদের অবস্থান এবং অবস্থা কি রকম?
না, তাদের অবস্থান তো ভালোই ছিল, তারা ২০১১তে ভালো ম্যান্ডেট নিয়ে ফ্রন্টকে হারিয়ে এসেছে, কিন্তু প্রথম পাঁচ বছরের পর ২০১৬র পর থেকে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে এই দলটা যাচ্ছে, এবং এইটা আপনি ভুলে গেলে চলবে না, ২০১৮ সালে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সময় থেকেই এই বাংলার মানুষ এই শাসক দলের প্রতি কিছু বিরক্তি ভাব প্রকাশ করতে শুরু করেছে, এবং শাসক দল পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪% সিটে জিতেছে, এবং সেটাতে অভিযোগ ছিল যে এখানে ক্যান্ডিডেটদের দাঁড়াতে দেওয়া হয়নি, বা ভোটে যারা ভোট দিতে যাতে গেছে বা যেতে চেয়েছে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। ওইখান থেকে অসন্তোষটা শুরু হয় ২০১৮ থেকে, এরপর আসে তার প্রতিফলন পরে ২০১৯ সালের লোকসভায়। লোকসভা ইলেকশনেতে ৪২টার ভেতরে ১৮টা আসনে বিজেপি জয়লাভ করে, এবং বহু আসনে বিজেপি দ্বিতীয় স্থান দখল করে নেয়, এবং পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস এই যে দুটো দল, এই দুটো দলের ক্ষয়িষ্ণু অবস্থা হওয়ার ফলে বিজেপি একটা এখানে বিরাট একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে। এর ফলেই এখানে এই লড়াইটা খুব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যেমন ধরুন ইমাম ভাতা ইমামরা চাইনি, কিন্তু সরকার নিজে থেকে ইমাম ভাতা দিতে গেল, কোর্টেতে সেটা চ্যালেঞ্জ হয়ে গেল, তখন গভর্নমেন্ট করলো কি, ওয়াকাফ বোর্ড আছে, ওয়াকাফের প্রপার্টি যেটা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে সেখান থেকে দেওয়া। তখন সংখ্যাগরিষ্ঠ মানুষরা এই নিয়ে প্রশ্ন তুললো যে কেন এটা দেওয়া, এবং এটাও ঠিক যে এটা সংখ্যালঘুদের ভেতর থেকেও এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এই কাজটা কোনো সরকারের কাজ নয়, সরকার সংখ্যালঘু মানুষদের বেকারদের চাকরি দিক, তার ইন্ডাস্ট্রি করুক, শিক্ষার ব্যবস্থা করুক। এবার সরকার দেখলো যে তাহলে তো সংখ্যাগরিষ্ঠটা লোকেরা অসন্তুষ্ট হচ্ছে, আমি সংখ্যাগরিষ্ঠকে তুষ্ট করার জন্যে তখন পুরোহিত ভাতা দিয়ে দিই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রী শ্যামলেন্দু মিত্র আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের চিঠিপত্রের জবাব এবং শ্রোতাদের সঙ্গে কথা বলার এই আসর শুরু করছি। তাহলে
আজ আমাদের সঙ্গে যথারীতি যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে জাকির হোসেন।
জাকির হোসেন, আপনি লাইনে আছেন ভাই, আপনি ঠিক কোথা থেকে বলছেন, আপনার ঠিকানাটা আপনি বলুন।
হ্যাঁ, আমি জাকির হোসেন, নওপাড়া শিমলিয়া থানা বহরমপুর জেলা মুর্শিদাবাদ থেকে বলছি।
আপনাকে স্বাগত করছি আমাদের অনুষ্ঠানে, তো বলুন আপনার কথাই শুনি।
আমি রেডিও সঙ্গে জড়িত ৮০ দশক থেকে, রেডিও প্রেমী মানুষ, আমি রেডিও আমার শোনা হবি। আমি ভয়েস অব আমেরিকা ৮০ দশক থেকেই শুনে আসছি। ভয়েস অব আমেরিকা ছাড়াও আমি বিবিসি, জার্মান, বিভিন্ন দেশের বহির্বিশ্বের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আমি 80 দশকে যখন ভয়েস অফ আমেরিকার 9:30 প্রোগ্রাম শুনতাম, 1 ঘন্টার অনুষ্ঠান আমার খুব ভালো লাগতো। আমি 80 দশকে শ্রোতা হয়ে 1987 সালে একটা ক্লাব প্রতিষ্ঠিত করি, সেই ক্লাবের সদস্যরা একসঙ্গে মিলে ক্লাবে বসে আপনাদের অনুষ্ঠান শুনতাম। বিশেষ করে আমাদের আমার এলাকাতে, আমার গ্রামে বেশ কয়েকজন শ্রোতা, আমরা 20 জন সদস্য নিয়ে শুরু করেছিলাম, শেষ অব্দি 50 জন সদস্য এই আমাদের ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিলেন। বিভিন্ন কর্মকাজের মাধ্যমে আপন আপন সাংসারিক হয়ে যাওয়ার ফলে সে ক্লাবের অ্যাক্টিভিটিটা কমে যায়, যার ফলে আপন আপন সব শুনতে শুরু করে। রেডিও, রেডিও শোনার যে আগে অনুভূতি, সে আনন্দের কথা আজও মনে পড়ে। মিতালি শুক্রবার রবিবারে প্রচার হতো, কখন আমার চিঠি পড়বে সেই অধীর আগ্রহে আমরা বসে থাকতাম এবং এতই ভালো লাগতো শুনতে।
আসলে রেডিও শোনার সেই তো আনন্দ ছিল যে আপনারা চিঠি লিখবেন, শ্রোতারা লিখবেন, আমরা নাম ঠিকানা সমস্ত পড়ে আপনাদের কিছু প্রশ্ন থাকতো, কিছু থাকতো, সেগুলো জবাব দিতাম। আমাদের মনে পড়ে,
খুব খুব ভালো লাগতো যখন আমার চিঠির উত্তর দিতেন আপনারা, তখন শুনতে এতই ভালো লাগতো যে সুদূর আমেরিকা থেকে আমার চিঠি পড়া হচ্ছে, যে আনন্দ। এবং চিঠি লিখতাম, তার বিনিময়ে অনুষ্ঠান সূচি হোক, ভিউ কার্ড হোক, যে ম্যাগাজিন গুলো ডাকযোগে আমাকে নিয়ন দিত, এতই ভালো লাগতো, সেসব আনন্দের কথা সব আজও মনে পড়ে।
তাহেরা, এখন তো অনেক কিছু পাল্টে গেছে, সেটাও জানতে হয় ওনার কাছ থেকে।
নিশ্চয়ই, আর চিঠি পাওয়ার আনন্দ কিন্তু অন্যরকম। মেলম্যান যখন চিঠি নিয়ে আসে, ব্যক্তিগত চিঠি তো আজকাল পাওয়াই যায় না, তো চিঠি পাওয়ার আনন্দটা একেবারেই অন্যরকম ছিল,
একেবারেই অন্যরকম। কখন পিয়ন এসে ডাকবে, এমনকি ডাকযোগে আমরা চিঠি আনতে যেতাম, ছুটির দিন তবু বসে থাকতাম আনন্দে। এই যে আনন্দ কত, কি আজ তাকে কি পাবো, কোথা থেকে কি আসছে।
হ্যাঁ, ফ্যানদের কাছ থেকে চিঠি পাওয়া, বন্ধুদের কাছ থেকে চিঠি পাওয়া, তারপরে পেন ফ্রেন্ডদের কাছ থেকে চিঠি পাওয়ার আনন্দ, সে এক বিশাল ব্যাপার
আনন্দ। সেসব দিনের কথা মনে পড়লে দিদি খুবই ভালো লাগে, সময় সময় মনে পড়ে সেসব আনন্দের কথা।
এখন জাকির হোসেন, এখন জানতে চাচ্ছি যে এখন যে মানে প্রযুক্তিগত পরিবর্তন এসেছে, আধুনিকায়ন হয়েছে, এখন ওয়েবসাইটে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে নানা ভাবে আপনারা অনুষ্ঠান দেখছেন, শুনছেন,
কিন্তু দিদি আগেকার রেডিও শোনার যে আনন্দ, সে আনন্দ এখন ইন্টারনেট যুগেও সে আনন্দ কিন্তু নাই। আমি বলবো ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠান শোনা, রেডিওর মাধ্যমে শোনা, অনেক পার্থক্য।
পার্থক্য তো আছে।
আগে আমরা অধীর আগ্রহে বসে থাকতাম রেডিও খবরে, আজকে কোথায় কি ঘটেছে, কোথায় কি ঘটছে। আর এখন মিডিয়া যদিও ইন্টারনেটের যুগ হয়েও ততটা কিন্তু আনন্দ এখন পাই না,
জীবনযাত্রাও তো পাল্টে গেছে মানুষের, খুব চটপট সবকিছু পেয়ে যাওয়ার
একটা।
আপনি এখন ইন্টারনেট জ্ঞান যাদের সম্ভব হচ্ছে, কম্পিউটারে গিয়ে আপনি সঙ্গে সঙ্গে দিনের যে কোনো সময় আপনি জেনে নিতে পারেন যে কোনো খবর বা যে কোনো তথ্য। তো শুনে খুবই ভালো লাগলো। তো এখনো কি আপনাদের ক্লাবের কোনো অংশ বাকি আছে, আপনারা
ক্লাবের অংশ? আমরা মাঝে মাঝে মিলিত হয়, সেই সব আনন্দের কথাগুলো বলি, যে সেই সব আনন্দের কথা যখন মনে পড়ে তখন বলি সবাইকে, সেই আনন্দের কথা কি তোদের কি মনে আছে, তারাও মানে আলাপ চারিতা হয় যে বলে হ্যাঁ সত্যিই তাই, সেসব আনন্দ আর কোনোদিনই ফিরে পাবো না।
তা তো অবশ্যই। তবে এখন যে শুনছেন, এখন কি কখনো শোনেন আপনি?
হ্যাঁ, এখন 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 যে আপনারা 1 ঘন্টার অনুষ্ঠানকে আধ ঘন্টা করেছেন,
ওয়েবসাইটে মানে ইন্টারনেটে অনেক তথ্য,
ইন্টারনেটে সেগুলা আমরা হ্যাঁ অবশ্যই দেখি। এবং আগে রেডিওতে শুনতাম, এখন নেটের মাধ্যমে যে আপনাদের যেসব যে এই ব্রডকাস্ট করছেন সেগুলো আমি দেখি, তাহেরা কিবরিয়া আপনার, তারপরে ওই যে কি নাম যেন একজন ওই ভয়েস অফ আমেরিকা থেকে থেকে বলছি যাই হোক আর কি, তো এগুলাও শুনি, শুনি না তা না। এখন সাংসারিক হয়ে গিয়েছি, বিভিন্ন কাজের চাপে সময় করে হয়ে উঠে না, রাত্রে বসে বসে হয়তো একটু দেখি এই। আমরা বিভিন্ন আপনাদের বিভিন্ন শ্রোতা সম্মেলনে অংশগ্রহণ করেছি, কলকাতা বইমেলাতে পরমাশিস, তারপরে ইকবাল বাহা চৌধুরী ছিলেন বোলপুর সম্মেলনে, বিভিন্ন সম্মেলনে, হ্যাঁ আপনার সঙ্গেও সাক্ষাৎ হয়েছে আমার, হয়তো কলকাতায়, হ্যাঁ কলকাতায়। তো পরবর্তীতে আশা করব আবার
কোনোদিন যদি
আর একটা যেটা আমাদের মুসলমান লিসনার্স ফোরাম একটা গঠন করেছিলাম গত 10ই ফেব্রুয়ারি, একটা আমাদের বার্ষিক মিলন মেলা বহরমপুর গ্র্যান্ড হলে হয়েছে, সেই মেলায় আপনাদের প্রচারের জন্য আমি অনেক বলেছি যে ভয়েস অফ আমেরিকার ফেসবুক লাইভ বা রেডিওতেও সম্প্রচার হয়, এগুলো শুনলে বিশ্বের অনেক খবরাখবর জানতে পারা যাবে, অনেকে উৎসাহিত হয়েছে এই বিষয়টা নিয়ে,
অনেকে জানতো না, অনেকে কোন ভয়েস অফ আমেরিকা নিয়ে আলোচনা করেন সেটা যদি আমাকে ইমেল করে কেউ তথ্য পাঠিয়ে দেন তাহলে আমরা অন্য শ্রোতাদেরও জানাতে পারি।
আচ্ছা আচ্ছা, সেটা জানা ছিল না, ঠিক আছে, পরবর্তীতে আমরা তাহলে ইমেল করে আপনাদের
ছবিও পাঠাতে পারেন, সেটা আমরা আমাদের ফেসবুক পেজে ওয়েবসাইটে আমরা দিতে পারি। আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য জাকি হোসেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদেরও ধন্যবাদ, আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
অনেক ধন্যবাদ।
তাইরা এবার হাতে খুব একটা সময় নেই, আর কি চিঠিপত্র আছে,
বেশ কিছু ইমেল এসেছে, যথারীতি প্রতিদিনের মতো মুখলেসুর রহমান পাঠিয়েছেন ইমেল।
প্রতিদিনই তিনি অনুষ্ঠান শোনার পর বিস্তারিত লেখেন অনুষ্ঠান সম্পর্কে কোনটা কেমন লাগছে।
হ্যাঁ খুবই ভালো লাগে,
হ্যাঁ উনি বিস্তারিত ভাবে লেখেন,
তাই না পাপ, আসলে দেখতেও ভালো লাগে পড়তে ভালো লাগে, একেবারে বিস্তারিত ভাবে কে কি বলেছেন কে কি পড়ছেন সবকিছু প্রতিটি অনুষ্ঠানের বর্ণনা দিয়ে চমৎকার ইমেল পাঠান। এর পরের চিঠিটি লিখেছেন এম আব্দুর রাজ্জাক, আপনার ইমেলের উত্তর দেওয়া হয়নি, আপনি গত সপ্তাহে লিখেছিলেন আসলে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, আবারও লিখবেন। এর পরের ইমেলটি লিখেছেন দেবাশিস গোপ কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, আপনি অভিযোগ করেছেন, লিখেছেন যে দীর্ঘদিনের শ্রোতা হিসেবেই বলছি মিতালিতে বর্তমানে সাক্ষাৎকার এমনভাবে প্রচারিত হচ্ছে যে চিঠি বা ইমেল নমো নমো করে দেওয়া হচ্ছে।
আসলে নমো নমো করে নয়, দেবাশিস গোপকে এটা জানিয়ে দিই যে চিঠি বা ইমেল সেই তো আসছে না, কয়েকজন লিখছেন, দেবাশিস গোপ, মুখলিসুর রহমান, অজয় কুমার, প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল, তারা নিয়মিত লিখছেন, কিন্তু নতুন নতুন শ্রোতারা কিন্তু বা দর্শকরা তারা নিয়মিত আমাদের কাছে ইমেল বা চিঠি চিঠি তো আসছেই না, ইমেলও পাঠাচ্ছে না সেইভাবে, সুতরাং বুঝতেই পারছেন।
আপা আপনি চমৎকার করে বললেন, আসলে সময়টাই এত খারাপ যাচ্ছে সবারই প্যান্ডামিকের কারণে, আমার মনে হয় সেটাও একটা কারণ হতে পারে,
প্যান্ডামিকের কারণে সংসার জীবনে ব্যস্ত, নিজের ব্যক্তিগত জীবনে ব্যস্ত, সেই জন্য হয়তো অনেকেই ইমেলও পাঠানোর সময় পান না বা প্রয়োজন মনে করেন না, তবে আমাদের কাছে অবশ্যই লিখবেন যা কিছু মনে করেন, আমরা অবশ্যই তার জবাব দেওয়ার চেষ্টা করব।
হ্যাঁ মাঝে মাঝে প্যান্ডামিক বিষয়েও কি হচ্ছে কি ঘটছে এ সমস্ত আমরা জানতে চাই, তাই না?
তা তো অবশ্যই, আর আমরা তো নিয়মিত আমাদের অনুষ্ঠানে প্রচার করছি করোনা ভাইরাস সম্পর্কে কোন দেশে কি ঘটছে বিস্তারিত জানাচ্ছি।
আপা আজকে উঠতে হয়, শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে ইমেল করে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন, আর সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ তাহলে এ পর্যন্তই।
এবারে সম্পাদকীয় এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে।
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সংক্ষেপে নেটো প্রায় 75 বছর ধরে ইউরোপ ও উত্তর আমেরিকার স্বাধীনতা ও নিরাপত্তা সুরক্ষিত রেখেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন সম্প্রতি বেলজিয়ামে নেটোর সদর দপ্তরে ভাষণে বলেন, প্রাথমিক চ্যালেঞ্জ হচ্ছে নেটো সংস্থাকে উপযোগী এবং পুনরুজ্জীবিত করা, যেন সংস্থাটি আজকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। নেটো জোট যে তিনটি বৃহৎ হুমকি মোকাবেলা করছে, পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তা চিহ্নিত করেন। প্রথমটি হচ্ছে অন্যান্য কয়েকটি দেশ যেমন চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর তরফে হুমকির ঝুঁকি। দ্বিতীয়টি হচ্ছে এসব অনেক দেশের অসামরিক হুমকি, যেমন প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং তথ্যভিত্তিক হুমকি, যা নেটো সদস্যভুক্ত দেশগুলির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এবং তৃতীয়টি হচ্ছে কোভিড-19 মতো বিশ্বজনীন সংকট ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত হুমকি। বিশ্বজনীন সন্ত্রাসবাদ এখনও এক বিপজ্জনক হুমকি হয়ে রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, এসব হুমকি যথার্থভাবে মোকাবেলায় আমাদেরকে অবশ্যই জোটের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে হবে। অ্যান্থনি ব্লিংকেন:
We're determined to revitalize our alliances, to revitalize our partnerships, starting with NATO. When we look at virtually all of the challenges that we face as a country and that are actually going to potentially affect the lives of our citizens, not a single one of them can be effectively dealt with by any one country acting alone, even the United States, with all of the resources that we have. We have a profound interest, whether it is tackling some of the new challenges like climate, in the cyber realm, the rise of autocratic states and the challenges that they pose. We have a profound interest in doing it together, doing it collectively, relying on collective security. And that's what NATO is all about.
এই জোট করা হয়েছিল আমাদের মিলিত মূল্যবোধ রক্ষার নিমিত্ত। তাই প্রতিশ্রুতির নবায়নে আমাদের মূল্যবোধকে এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিকে পুনর্নিশ্চিত করতে হবে, যা রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যা অবাধ এবং মুক্ত নীতির ভিত্তিতে রচিত। নেটোকে কার্যকরী থাকতে অবশ্যই আধুনিকায়ন করতে হবে, যার শুরু হবে সামরিক দক্ষতার উন্নতি সাধন করে এবং সামরিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতি নিশ্চিত করে। এছাড়াও আমাদেরকে অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং তথ্যভিত্তিক হুমকির বেলায় আমাদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন নেটো সদস্যদের প্রতি মিত্র ও অংশীদারদের বৃহত্তর জোট গড়ার অনুরোধ জানান। তিনি বিশদ ব্যাখ্যা দিয়ে বলেন, কোয়াড বা অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে চতুষ্ট জোটের মাধ্যমে যার বহিঃপ্রকাশ ঘটেছে, আমরা এক মুক্ত, অবাধ, সমন্বিত এবং নিরাময় ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক মিলিত ভবিষ্যতে বিশ্বাসী, যা হবে বল প্রয়োগ থেকে বিচ্ছিন্ন এবং যা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকবে। আমরা এক দক্ষ দল গঠন করব এবং আমাদের সহযোগিতা পূর্ব ও দক্ষিণ চীন সাগরে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াসকে জোরদার করবে এবং এই সহযোগিতা নিরাপদ, সাশ্রয়ী এবং কার্যকরী ভ্যাকসিন উৎপাদন এবং ন্যায়সঙ্গত বিতরণে সহায়ক হবে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, তার কথায়, তাই নিশ্চিতভাবে নেটো জোট আমাদের মিলিত মূল্যবোধে বহুদূর প্রসারিত, যার মাধ্যমে আমরা শুধুমাত্র জোট আর অংশীদারিত্ব গড়ায় প্রতিষ্ঠিত নই, এই জোট আমাদের উন্নয়নের সুযোগও এনে দেবে। আমরা যদি তা করতে পারি, এমন কোনো চ্যালেঞ্জ নেই যা আমরা উত্তীর্ণ হতে পারবো না। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি